আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান মমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই আমরা। আমিও নিয়ত করছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে, নিজে আমল করা অন্যেরকে আমল করার উৎসাহ প্রদান করার নিয়তে বয়ান করবো ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব। যেহেতু দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে, শুয়াবুল ইমান বাবু ফি তাযীমিন নবী দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে পাক নকল হয়েছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা, আমাদের প্রিয় নবী রসুলে আরবি আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ শরীফ প্রেরণ করা না হয়। আসুন বরাকাতের জন্য আমরা একবার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে মুমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কিছু আলোচ্য বিষয় নিয়ে কথা বলছি। আজকেরও আমরা ইনশাআল্লাহ এই মুমিনের হাতিয়ার দোয়া ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আর আজকের যে আলোচনা হবে দোয়ার মূল নীতি, দোয়ার শর্ত, এর মধ্যে দোয়া কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার জন্য কি কি প্রয়োজন, দোয়ার মূলনীতিগুলি হলো দোয়া কবুল হওয়ার শর্ত। সকল মূলনীতি অনুসরণ করে যদি দোয়া করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা যায়, তাহলে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা শানুহু আমাদের দোয়াগুলো কবুল করবেন। বস্তুত কিছু মূলনীতিকে দোয়া কবুলের শর্ত বলা হয়েছে, যেমন একাগ্রতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, গভীর মনোযোগের সাথে দোয়া করা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ ও অন্যান্য সওয়াবের কাজ সম্পাদন করা। কিন্তু যে মূলনীতিসমূহগুলো আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত কোরআন শাম এ রিসালাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা হুজুর রাইসুল মুতাকাল্লিমিন মৌলানা নকি আলী খান আলিহি রহমাতুল মান্নান তার লিখিত কিতাবের মধ্যে ফাজাইল দোয়া এরকম উনি যে কিতাব লিখেছেন দোয়ার উপরে, এর মধ্যে উল্লেখ করেছেন, সেগুলোকে দোয়া কবুলের একমাত্র কারণ মনে করা যাবে না, আর দোয়া কবুল হওয়া এ সকল শর্তের উপর নির্ভরশীল তাও নয়। কিন্তু আমরা এগুলোর প্রতি খেয়াল রাখব, হতে পারে এগুলো পূরণ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যেমন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে গভীর মনোযোগ সহকারে দোয়া করার ব্যাপারে, যে ওয়ায়ালামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআ'আম মিন ক্বালবিন গাফিলিন লাহি, সাবধান, গাফিল ও ক্রিয়াপূর্ণ হৃদয়ের দোয়া আল্লাহ গ্রহণ করেন না। তিরমিজি শরীফের হাদিস। এরপরে আস সুনান ও কিতাব উদ্দাওয়াতের মধ্যে পঞ্চম খণ্ড 292 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে। তো আমরা যদি হাদিসে পাকের দিকে খেয়াল করি যে ওয়ালামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহ, যে গাফিল ও ক্রিয়াপূর্ণ হৃদয় দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? গাফিল না হয়ে মনোযোগের সাথে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, যেহেতু দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথোপকথন। আর এই সময়টায় আপনি আমি যদি গাফিল থাকি, অন্য কাজে মনস্ক থাকি, মনোযোগী না হই, তাহলে সাধারণভাবে যে দুনিয়াবী যদি একটা আমি উদাহরণ দেই, আপনি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়েছেন কিছু চাওয়ার জন্য, এখন আপনি তার সাথে কথা বলবেন, কিছু চাইবেন, এই চাওয়ার সময় যদি আপনি অন্য মনস্ক হন, অন্যের সাথে কথা বলেন অথবা অন্য মনস্ক হন, আপনার দিল, আপনার ধ্যান খেয়াল, আপনার চক্ষু সকল কিছু অন্যদিকে আপনার ধ্যান খেয়াল রয়েছে, আর সেই অবস্থায় যদি আপনি তার, নিশ্চয়ই সে এটা ভালো মনে করবে না, হয়তো আপনাকে বঞ্চিত করে দেবে। তো তেমনইভাবে মহান রব্বুল আলামিন জাল্লা শানু হচ্ছে আহকামুল হাকিম, আমাদের স্রষ্টা। আমরা তার কাছে গেলে, তার কাছে চাইলে আমাদের কীরকম হওয়া উচিত, একাগ্রতা কীরকম হওয়া উচিত, বিনয় ভাব কীরকম হওয়া উচিত, আমাদের ধ্যান ও খেয়াল কীরকম হওয়া উচিত, সেটা অনুধাবন করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার অন্যদিকে কোনো কোনো সময় নিদ্রা অবস্থায় অনিচ্ছাকৃত উচ্চারণও কবুল হয়ে যায়। অনেক সময় নিদ্রা অবস্থায় ওর অনিচ্ছাকৃত কিছু বাক্য বের হয়ে গেছে, তাও কবুল হয়ে যায়। যেমন হাকিম আল মুস্তাদরাক কিতাবুদ দোয়া ওয়াত তাকবীর দ্বিতীয় খণ্ড 146 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 1860-এর মধ্যে উল্লেখ হয়েছে, ইজা নাআসা আহাদুকুম অহুয়া ইয়ুসাল্লি ফাল ইয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহুন নাউম ফা ইন্না আহাদাকুম ইজা সাল্লা অহুয়া ইয়ানআসু লাআল্লাহু ইয়াযহাবু ইয়াস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু। যদি নিদ্রা তোমাদের উপর ভর করে তখন সালাত ও জিকির হতে বিরত থাকো, কারণ কেউ হয়তো সঠিকভাবে ইস্তেগফার করতে চায় কিন্তু ঘুমের আড়ষ্টতার কারণে তার মুখ দিয়ে বিপরীত কথা বের হয়ে যায়। তো এটা প্রমাণিত সত্য যে শর্তাবলীর কথা এখানে বর্ণিত হয়েছে তা আক্ষরিকভাবে চূড়ান্ত বলে গণ্য করা যাবে না, ইনশাআল্লাহ তাআলা ওই সকল শর্তাবলীর সমন্বয় ঘটিয়ে বয়ান করা হবে যা যৌথভাবে দোয়াকে গ্রহণযোগ্য করে তোলে, যে দোয়া যাতে করে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। এ ধরনের পরিপূর্ণ দোয়া অনুমোদিত সৎ কাজের সাথে সম্পৃক্ত হলে তা গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে শক্তিশালী ও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। সাধারণ অবস্থায় কোনো দোয়া এ সমস্ত শর্ত পূরণ না করলে তা কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে, তবে আল্লাহ তাআলা অসীম রহমতের কারণে কোনো দোয়া যদি কবুল করেন, কবুল হয়ে যায়, তা অন্য বিষয়। এমনও হতে পারে যে কবুলিয়তের কোনো এক বিশেষ মুহূর্তে বান্দা অজান্তে তার দোয়া পেশ করেছে, এ সকল সম্ভাবনার কথা আমাদের সব সময় মনে রাখতে হবে। আসুন আমরা কিছু শর্তাবলী শ্রবণ করি এবং এই শর্ত অনুযায়ী আমরা কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করবো, এই অনুযায়ী আমরা দোয়া করার চেষ্টা করবো। আমরা শুরুতেই শুনেছি যে গভীর মনোযোগ সহকারে একাগ্রতার সাথে যদি আমরা দোয়ার মূলনীতিগুলো, দোয়া কবুল হওয়ার শর্ত এটা আমরা শ্রবণ করেছি, তো মূলনীতি অনুসরণ করে, শর্তাবলী অনুসরণ করে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ জাল্লা শানুহু আমাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তো দর্শক শ্রোতা, আসুন আমরা এখন শর্তাবলীর দিকে যাব। যে শর্তাবলীগুলো রাইসুল মুতাকাল্লিমিন মাওলানা নকি আলী খান আলহ রহমতুল মান্নান এবং আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীনু মিল্লাত পরওয়ানে শাম এ রিসালাত ইমাম আহমদ রেজা খান আলহ রহমতুর রহমান উল্লেখ করেছেন সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। শর্ত নম্বর এক, যতদূর সম্ভব হৃদয়কে সকল বাজে চিন্তা ভাবনা থেকে মুক্ত করা। হৃদয় হচ্ছে আল্লাহকে স্মরণের কেন্দ্রবিন্দু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফ কিতাবুল বিররি ওয়াসসিলাহ পৃষ্ঠা নম্বর 1387, হাদিস নম্বর 2564, ইরশাদ হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা কিংবা সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না। ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ তাআলা চেহারা কিংবা সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর, বরং তিনি লক্ষ্য করেন ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর, কুলুবিকুম তোমাদের অন্তর, ওয়া আমালিকুম এবং দেখেন তোমাদের আমল। সুবহানাল্লাহ। এরপরে আসছে দোয়ার সময় শরীর, কাপড় ও স্থান পাক ও পবিত্র হওয়া। আপনি দোয়া করবেন, আপনি অপবিত্র অবস্থায় কীভাবে দোয়া করবেন? আপনার কাপড় অপবিত্র, পাক নেই, আপনি সেই কাপড় নিয়ে কীভাবে দোয়া করবেন? আপনার স্থান পবিত্র নেই, যে জায়গায় বসে দোয়া করবেন সেই জায়গা পবিত্র নেই, তাহলে আপনি কীভাবে দোয়া করবেন? তো এগুলো পবিত্র হওয়া উচিত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাই আমাদেরকে এই সকল কিছু খেয়াল করতে হবে। যখনই দোয়া করব তখন আমরা নিজের চিন্তাকে, চেতনাকে সকল কিছু থেকে ফারিক করে একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের চিন্তা চেতনা বানাবো। পাশাপাশি আমাদের শরীর, আমাদের কাপড়, আমাদের স্থানগুলো যেখানে বসে দোয়া করব সেগুলো অবশ্যই পাক আমরা করে নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়ার পূর্বে অনুমোদিত কোনো পুণ্য কাজ সম্পাদন করা, জায়েজ কোনো কাজ দোয়ার পূর্বে সম্পাদন করা, যেমন দান সদকা করা, গোপনে দান করা, এক্ষেত্রে বিশেষ কার্যকরী হয়ে থাকে। অর্থাৎ নিজ আবেদন পেশ করার পূর্বে কিছু সদকা প্রদান করো। এখানে কিন্তু আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে, এ আয়াতের হুকুম যদিও মানসুক রহিত কিন্তু মুস্তাহাব হওয়ার বিধান বলবৎ আছে। মুস্তাহাব, যেমন বলা হয়েছে ফাকদ্দামু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, যে নিজ আবেদন পেশ করার পূর্বে কিছু না কিছু সাদাকা প্রদান করো। এটা যদি আমরা করে নেই তাহলে দেখা যায় সাদাকার ব্যাপারে তো অনেক হাদিসে পাক রয়েছে, কোরআনে পাকের আয়াত রয়েছে, সাদাকা করো বালা মুসিবত দূর হয়ে যাবে, সাদাকা আল্লাহ তালার ক্রোধকে আপনার কম করে দেয়। তো আমি গুনাহ করেছি, আমি বদকার, আমি সিয়াকার নাফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছি, তো এই অসন্তুষ্টতার কারণে আল্লাহ তাআলা আমার উপর নিশ্চয়ই যখন দোয়া করব সেই দোয়া, এটা স্বাভাবিক যে আমি অনেক গুনাহগার, দোয়া করছি, দোয়ার দিকে আল্লাহ তাআলা মনোনিবেশ নাও করতে পারেন। তো সেক্ষেত্রে যদি আমরা কিছু সাদকা করি প্রথমে দোয়া করার পূর্বে, এই সাদকার কারণে যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেহেতু হয়তো এই সাদকার ওসিলাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাও আমরা করতে পারি। নাম্বার 6, কারো কোনো পাওনা বা অধিকার থাকলে তা আদায় করে দেয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়া। মানুষের যে পাওনার যে মালা, এটা যদি গলায় ঝুলানো থাকে আর একজন অপরাধী রাজ দরবারের দুহাত তুলে ক্ষমা প্রার্থনার জন্য গমন করে আর চারিদিক থেকে পাওনাদার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ নিজের দাবি পেশ করে ও সুবিচার প্রার্থনা করতে থাকে, কেউ বলে সে আমার টাকা আত্মসাত করেছে, কেউ বলে সে আমার সম্পত্তি দখল করেছে, ইত্যাদি ইত্যাদি, আপনি নিজে বিচার করে দেখুন যে এমন ব্যক্তির কি করুণা ও সাহায্য পাওয়া উচিত না তাকে ফাঁসি দেওয়া উচিত। এখানে সুন্দরভাবে কিন্তু আলা হজরত লিখেছেন যে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পেয়ে থাকেন, আপনি কারো হক নষ্ট করেছেন, কারো কারো টাকা আত্মসাৎ করেছেন, কেউ আপনার কাছে কর্জ পায়, এভাবে যদি হয় তাহলে এগুলো কি আপনি কারো ধন সম্পদ আত্মসাৎ করেছেন, তো এগুলো কি আপনি ই করে দেন, মুক্ত করে দেন, তাকে দিয়ে দেন এবং তার কাছে না দিতে বলে ক্ষমা চেয়ে নিন। যে উদাহরণটা দিয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনি কোনো রাজদরবারে কোনো ফরিয়াদের জন্য আপনি গিয়েছেন আর চারদিকে আপনার এই পাওনাদার, আমি টাকা পাই, আমার দিলের মধ্যে কষ্ট দিয়েছে, তো আমার মাল আত্মসাৎ করেছে, আমার গাছের ফল সে খেয়েছিল, আমার জমির যে আইল রয়েছে তা ছেলে দিয়েছে, সীমানা সে অনেক দূর এগিয়েছে, এভাবে যত প্রকার মানে গুনাহ রয়েছে, যত প্রকার মানুষের হক বান্দার হক রয়েছে সেগুলো যদি এসে দাঁড়ায় তাহলে তাদের কথা শুনবে না আপনার কথা শুনবে? তো সেক্ষেত্রে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। কারো কোনো পাওনা বা অধিকার থাকলে তা আদায় করে দেয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া, এটা কিন্তু দোয়ার শর্তাবলীর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 7-এর মধ্যে যে কথাটি উল্লেখ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ শর্ত, এটা যে সবসময় হারাম খাদ্য গ্রহণ, হারাম বস্ত্র পরিধান, হারাম পানীয় পান, হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে। এটা কিন্তু মূল একটা পয়েন্ট। কিতাবে বর্ণিত রয়েছে যার পেটে একটিমাত্র হারামের লোকমাও থাকবে তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। চিন্তা করে দেখুন, দোয়া তো দূরের কথা, ইবাদত কবুল হবে না। সেহেতু হারাম খাদ্য গ্রহণ করা থেকে বেঁচে থাকতে হবে, হারাম বস্ত্র পরিধান করা থেকে বেঁচে থাকতে হবে, হারাম পানীয় পান করা থেকে বেঁচে থাকতে হবে, হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে। লেনদেন বলতে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কর্ম সম্পাদন বোঝায়। কারণ সাধারণত যারা হারাম খাদ্য খায় ও হারাম কাজে লিপ্ত থাকে তাদের দোয়া প্রত্যাখ্যাত হয়ে যায়, প্রত্যাখ্যান করা হয়। আপনি সুদের লেনদেন করছেন, আপনি ঘুষের লেনদেন করছেন, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, হারামভাবে উপার্জন করেছেন টাকা, আপনি হারাম খাদ্য খাচ্ছেন, যেই খাবার খাওয়া শরীয়তে জায়েজ নেই সেই খাবারগুলো আপনি গ্রহণ করছেন, অথবা আপনি হারাম বস্ত্র পরিধান করেছেন, যে বস্ত্রটা হারাম আপনার জন্য সেটা পরিধান করেছেন, হারাম পানীয়, এর মধ্যে অ্যালকোহল রয়েছে, মদ রয়েছে, আফিম রয়েছে, গাঁজা রয়েছে, হিরোইন রয়েছে, ইয়াবা রয়েছে, অর্থাৎ যে বস্তুগুলো নেশা জাতীয় দ্রব্যগুলো এগুলো হারাম, সেই হারাম বস্তু আপনি পান করছেন, তাহলে আপনার দোয়া প্রত্যাখ্যান করা হবে। যেহেতু হারাম আল্লাহ তাআলা পবিত্র আর হারাম বস্তু এগুলো অপবিত্র, অপবিত্রতা নিয়ে আপনি আল্লাহ দরবারে কিভাবে ফরিয়াদ করতে পারেন, এই ব্যাপারটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। তো দোয়া কবুলিয়াতের ক্ষেত্রে হালাল খাবার গ্রহণ করাটা খুবই জরুরি। আমরা আসলে দুনিয়ার মধ্যে দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, শুধু চাই আর চাই। নিজের ঘরের স্ত্রীও স্বামীকে উদ্বুদ্ধ করে, আমাকে চাই, অমুকে এই শাড়িটা পরেছে আমাকেও পরতে হবে, অমুকের গহনাগাটি অনেক রয়েছে আমাকেও দরকার, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো যখনই আপনি আপনার চাহিদা বাড়াবেন আর চাহিদা অনুযায়ী যদি ইনকাম না থাকে তখনই আপনি হারামের দিকে ধাবিত হবেন, আপনি সুদের দিকে ধাবিত হবেন, আপনি ঘুষের দিকে ধাবিত হবেন। আর এই সুদ ঘুষ এগুলো তো হারাম, ইসলামে জায়েজ নেই, না জায়েজ ও হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সুদের টাকা দিয়ে আপনি খানা খাবেন, ঘুষের টাকা দিয়ে আপনি খানা খাবেন, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি বস্ত্র পরিধান করবেন, আর আপনি সেই বস্ত্র পরিধান করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন, ইবাদত করবেন, আর সেটা কবুল হবে কিভাবে সম্ভব? সেজন্য এই কাজগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, লক্ষণীয় বিষয় এবং মান্য করার মতো বিষয়। তো হারাম খাদ্য গ্রহণ, হারাম বস্ত্র পরিধান, হারাম পানীয় পান, হারাম লেনদেন থেকে আমাদের বিরত থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ আজকের থেকে, যারা এরকম হারামের কাজের সাথে জড়িত রয়েছি, তো হারাম থেকে আমরা বেঁচে থাকবো, তওবা করবো, সাচ্চা অন্তরে তওবা করব আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করব ইনশাআল্লাহ তাআলা। যারা জুয়ার সাথে সম্পৃক্ত রয়েছে সমাজের মধ্যে, দেখবেন গ্রামের অঞ্চলের মধ্যে, শহরের মধ্যে জুয়া, ক্যাসিনো ইত্যাদি ইত্যাদি, এগুলো হারাম। এই হারাম কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি একটা উদাহরণ দেই। আপনি কোনো এম্বাসির মধ্যে ভিসার জন্য আবেদন করলেন যে আমি ইউরোপের কোনো দেশে যাব, ভিসার জন্য আবেদন করলেন, আপনার ইন্টারভিউ হবে। আপনার ওখানে ফরমের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওখানে দিতে হবে, আর এর মধ্যে যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনি ফেল হয়ে গেলেন। আপনি শুধু পেপার্স দিলেন এরকম না, আপনাকে সরাসরি হাজিরও হতে হবে তাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য। সকল পেপার সহিভাবে দিয়েছেন, সঠিক দিয়েছেন, তারপর আপনাকে কি তারা দেখবে, কথা বলবে? একটা এমবেসি ভিসা পাওয়ার জন্য আবেদন করলেন আপনি, সেই আবেদনের মধ্যে সকল কিছু আপনি সঠিকভাবে দিলেন, আর যদি মিথ্যা দেন তাহলে হয়তো এগুলো যদি প্রমাণিত হয় তাহলে আপনার জেল জরিমানা হতে পারে, ভিসা তো পাবেনই না। মহান রব্বুল আলামিনের দরবারে আপনি আবেদন করবেন, ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে দোজখ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে বেহিসাব মাগফিরাত করো, আল্লাহ আমার ঈমান আফিয়াত নসিব করো, দুনিয়া আখেরাত উত্তম করো। আপনি সেই সুদূর যে ভবিষ্যৎ আমাদের আখেরাত, সেই আখিরাতকে ভালো করার জন্য আপনি দোয়া করছেন, আর এই দোয়াটা করার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, হালাল হারাম বুঝে আমাদের কাজ করা তৌফিক দান করুন। আরও অনেক শর্ত রয়েছে, আমরা ধারাবাহিকভাবে শর্তগুলো শুনব, যেহেতু আমাদের অনুষ্ঠানে একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে আমরা শেষ করে দিই। লম্বা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে দেড় ঘন্টা দুই ঘন্টা সময়, তো এতদূর সময় তো সম্ভব না। তো আমরা ধারাবাহিকভাবে হয়তো আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ দোয়া কবুলিয়াতে যে শর্তগুলো রয়েছে, মূলনীতিগুলো রয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা দেখেছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ জানাই, এবং এ থেকে আমরা শিক্ষা অর্জন করি, কিছু না কিছু শিক্ষা অর্জন। শুধু দেখার মধ্যে, শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এর উপর আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন, আমাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন, ইবাদত ওয়ালা, রিয়াজত ওয়ালা, নেকি ভরা জিন্দগি নসিব করুন, আমিন। বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে, আল্লাহ যদি হায়াতে বাঁচান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি।